আলহামদুলিল্লাহ,
সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এক ও অদ্বিতীয়। আমরা কেবল তারই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য চাই। তিনি কোরআন নাজিল করেছেন এবং তিনিই মানুষকে কথা বলা শিখিয়েছেন। তিনি মজলুমের শেষ ভরসা এবং দুর্বলের দোয়া শ্রবণকারী। অনন্ত রহমত ও শান্তির বারিধারা ঝরে পড়ুক সেই মনোনীত মহাপুরুষ মোস্তফার পবিত্র সত্তায়, যিনি নবুয়তের সর্বোচ্চ চূড়ার এক উজ্জ্বলতম প্রতিচ্ছবি। পরবর্তী কথা হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে তার ব্যাপারে সচেতন থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের অনেকের হয়তো, আমাদের সবারই জীবনের অন্যতম বড় একটি সংগ্রাম হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা কিছু হারাম করেছেন তা থেকে বেঁচে থাকার নিরন্তর লড়াই। অথচ ভেবে দেখুন, এই পৃথিবীর অধিকাংশ জিনিসই হালাল। সাধারণ নিয়ম হল হারামের চেয়ে হালালের পরিমাণই অনেক বেশি হয়ে থাকে। ঠিক যেমন আল্লাহ আমাদের আদি পিতামাতা আদম ও হাওয়া আলাইহিসসালামকে বলেছিলেন, জান্নাতে প্রবেশ করো, এখানে সবকিছু তোমাদের জন্য হালাল শুধু একটি গাছ ছাড়া। এই দুনিয়ার অবস্থাও অনুরূপ, প্রায় সবকিছুই হালাল শুধুমাত্র হারামের একটি ছোট্ট তালিকা ছাড়া। বিপুল পরিমাণ হালালের তুলনায় হারামের পরিধি অত্যন্ত নগণ্য, এবং বৈধ প্রায় সবকিছুর মাঝেই আমরা হালাল আনন্দ উপভোগ করতে পারি। মানুষের মৌলিক চাহিদা যেমন ভালো খাবার, পানীয়, জৈবিক চাহিদা ও ভালো বন্ধুত্ব, এই সব কিছুরই হালাল পথ খোলা আছে। তবুও শয়তান আমাদের কাছে আসে ঠিক যেভাবে সে এসেছিল আমাদের পিতামাতা আদম ও হাওয়া আলাইহিসসালামের কাছে, এসে বলে, ওই একটা হারাম নাকি লক্ষ লক্ষ হালালের চেয়েও ভালো। আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা হয়তো কোনো একটি নির্দিষ্ট পাপের সাথে লড়াই করে চলছে, যে পাপে তারা আসক্ত হয়ে পড়েছে। হয়তো আমাদের সবারই বা অনেকেরই কোনো না কোনো দুর্বলতা আছে। কারো দুর্বলতা হয়তো মদে, কারো হয়তো জুয়ায়, কারো হয়তো মাদকের মতো ভয়ঙ্কর নেশায়, আবার কারো দুর্বলতা হয়তো পর্নোগ্রাফিতে। আমরা এই সব কিছু থেকেই আল্লাহর কাছে আশ্রয় চাই, কিন্তু নিজেদের আসক্তির বিরুদ্ধে প্রতিনিয়ত এই যে লড়াই, তা আমাদের উপর এক বিরূপ প্রভাব ফেলে। রমাদানের পর রমাদান আসে, আমাদের কেউ কেউ আল্লাহর কাছে ওয়াদা করি, এটাই শেষ, এটাই শেষ রমাদান, হয়তো শাওয়াল পর্যন্ত, এমনকি হয়তো আরও কয়েকটি মাস ঠিকই থাকি, তারপর শয়তান আমাদের পদস্খলন ঘটায়। এর পরের রমাদানেও আমরা একই ওয়াদা করি, তারপরের রমাদানেও আমরা হজ করতে যাই, সেখানেও দৃঢ় সিদ্ধান্ত নেই, কিন্তু কয়েক মাসের মধ্যেই দেখি আবার সেই একই পাপে ফিরে গিয়েছি। আল্লাহই একমাত্র সহায়। আর এই পুরো প্রক্রিয়ায় আমরা এক ধরনের অসহায়ত্ব ও গভীর নিরাশার শিকার হই। মনে হয় যেন আধ্যাত্মিকভাবে দম বন্ধ হয়ে আসছে। এই তীব্র অনুভূতিগুলো এমনভাবে গ্রাস করে যে আমরা ধীরে ধীরে মানুষের সাথে মেলামেশা ও সামাজিক কাজ থেকে নিজেদের গুটিয়ে ফেলতে শুরু করি। হয়তো মনে হয় আগে যত ভালো কাজ করতাম এখন আমি আর সেসবের যোগ্য নই। কোনো কোনো ক্ষেত্রে এই আসক্তির বিরুদ্ধে লড়াই শারীরিক বিষণ্ণতা পর্যন্ত ঘটাতে পারে, এমনকি তার চেয়ে খারাপ কিছুও ঘটাতে পারে। আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আমি নিজেকে এবং আপনাদের সকলকে এমন সাতটি বাস্তবসম্মত পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা নিজেদের মন্দ আসক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারি। সাতটি বাস্তবসম্মত পদক্ষেপ, যেভাবে আমরা এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারব এবং জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার জন্য যথাসাধ্য পদক্ষেপ গ্রহণ করতে পারব। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আরও বুঝতে হবে যে আসক্তির মনোবিজ্ঞান বলে একটি বিষয় রয়েছে, আর এটি সম্পূর্ণ আলাদা একটি বিষয় যে সম্পর্কে কথা বলার যোগ্যতা আমার নেই। এটি মনোরোগ বিশেষজ্ঞদের আলোচনার বিষয়। কিন্তু এতটুকু জেনে রাখুন, মাঝে মাঝে যখন আমরা কোনো কিছুর প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়ি, তখন আমরা আসক্তির প্রতি আসক্ত হয়ে পড়ি, নেশাজাতীয় দ্রব্যটির প্রতি নয়। বিষয়টা ভেবে দেখুন, নেশার ফলে মস্তিষ্ক যে ডোপামিন নিঃসরণ করে সেটার প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি, অথচ ভাবি যে আমরা বুঝি ওই নেশা দ্রব্যটির প্রতি আসক্ত। এ কারণে আসক্তিটা আরো কঠিন হয়ে দাঁড়ায়, কারণ আমরা টের পাই না যে আসলে সমস্যাটা কোথায়। মূলত সেই বস্তুর প্রতি আমরা আসক্ত নই, বরং আসক্ত হওয়ার অনুভূতির প্রতি আসক্ত হয়ে পড়ি। তাহলে এই অন্তহীন লোপ এবং এই দুষ্টচক্র ভাঙার জন্য করণীয় কি? প্রথম পদক্ষেপ, সবকিছুর শুরু অন্তর থেকে, নিয়ত থেকে। দুনিয়া বা আখিরাত সম্পর্কিত প্রতিটি বিষয়ের সূচনা হতে হবে এক দৃঢ় সংকল্প দিয়ে, একটি নিয়ত দিয়ে।
ইন্নামাল আমালু বিন্নিয়াত,
অন্তরে এই অটল প্রতিজ্ঞা থাকতে হবে যে আমি বদলে যাব। যদি সেই সংকল্প না থাকে, যদি অন্তরের গভীরে সেটার অস্তিত্বই না থাকে, যদি এটা হয় স্রেফ একটা ভাষা চিন্তা, দেখি তো কাজ হয় কি না, তাহলে আপনি কোনোদিনই নিজেকে বদলাতে পারবেন না। সেই সংকল্পকে হৃদয়ের অতল গভীরে বদ্ধমূল হতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমি একজন ভালো মানুষ হব এবং আমি এটা পারব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন পাপ দিয়ে পরীক্ষা করছেন না যে আমার সামর্থ্যের বাইরে, কখনোই না।
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা,
আমি পারব এবং এই আসক্তিকে জয় করবই। এটা হলো প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ, যে কোনো কিছু করতে চাইলে উদ্দেশ্য যাই হোক না কেন, প্রথম দিকের এই পয়েন্টগুলো সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের ক্ষেত্রে উদ্দেশ্য হল আসক্তির মোকাবেলা করে তার থেকে বেরিয়ে আসা। তো দুই নম্বর পদক্ষেপ, যখনই আপনি কিছু করতে চান, কাজটি করার জন্য নিয়ত করার পর আপনাকে শিখতে হবে, অধ্যয়ন করতে হবে, ইলম অর্জন করতে হবে। আপনি একজন ইঞ্জিনিয়ার হতে চান, প্রথমে নিয়ত থাকা লাগবে, তারপর লাগবে ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান। ব্যবসা শুরু করতে চান, প্রথমে নিয়ত থাকতে হবে, তারপর জানতে হবে খুঁটিনাটি সব কলাকৌশল, কিভাবে ব্যবসা খুলব, কিভাবে কোম্পানির নিবন্ধন করব, এটা কিভাবে, ওটা কিভাবে, এলম থাকতেই হবে। এখন বলতে পারেন, আসক্তির এলম মানে কি, এসব কি বলছেন? মাদকের এলম, জুয়ার এলম, মদের এলম, পর্নোগ্রাফির এলম, এর দ্বারা কি বুঝাচ্ছেন? উত্তর হল, আপনার প্রয়োজন সেই এলম, প্রথমত জিনিসটা কেন হারাম, যে জিনিসে আপনি আসক্ত সে সম্পর্কে কোরআন ও সুন্না কি বলছে, পড়ুন, অধ্যয়ন করুন, জিজ্ঞেস করুন, আপনার বিশেষ সমস্যাটা নিয়ে কোরআনের আয়াতগুলো, হাদিসগুলো মন দিয়ে শুনুন। আর দ্বিতীয়ত, এই আসক্তির শারীরিক ক্ষতিগুলো সম্পর্কে জানুন। এটাই দুই স্তরের জ্ঞান, দুই ধাপের জ্ঞান, আধ্যাত্মিক ক্ষতির জ্ঞান এবং শারীরিক ক্ষতির জ্ঞান। ধরুন আপনি মদ্যপানে আসক্তির বিরুদ্ধে লড়ছেন, মদের আসক্তির সাথে, তা মদ হোক বা অন্য যে কোনো নেশাদ্রব্য, তাহলে অধ্যয়ন করুন মদ সম্পর্কে আল্লাহ কি বলেছেন। হ্যাঁ, মদে হয়তো কিছুটা উপকারিতা আছে, কিছু উপকার থাকতে পারে, কিন্তু এর ক্ষতি সেই উপকারের চেয়ে বহু গুণ বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মদ্যপানের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে কথা বলেছেন। মদের পরিণতি যদি এতটা মারাত্মক হয়, তাহলে ড্রাগ সম্পর্কে কি বলবেন, যা আরো ভয়ঙ্কর। নবীজি মদ সম্পর্কে বলেছেন, এই পৃথিবীর সমস্ত অনিষ্টের উৎস,
উম্মুল খাবায়েস,
এটা সমস্ত নোংরামির উৎস। মদ হল সকল কদর্যতার উৎস, কারণ মদে আসক্ত হলে সময় নষ্ট হয়, অর্থ নষ্ট হয়, আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত বিবেক বুদ্ধি সেটাও ধ্বংস হয়ে যায়, আপনি বাধ্য হন আরও অনেক পাপে জড়িয়ে পড়তে। যখন মাদকে আসক্ত হবেন, তখন টাকা চুরি করবেন, মাদক জোগাড়ের জন্য হারাম কাজ করে বেড়াবেন, তাই এটাই সমস্ত অনিষ্টের উৎস। কোরআন ও সুন্নাহ অধ্যয়ন করুন, এই জিনিসটা কেন হারাম, নিষেধগুলো সম্পর্কে জানুন, জেনে রাখুন যে মদ্যপান করে তার উপর আল্লাহর লানত, এই কথাটা মাথায় গেঁথে রাখুন, আল্লাহ ও তার রাসূল কি বলেছেন, সেই জ্ঞান থাকতেই হবে। আর তারপর এই আসক্তি থেকে সৃষ্ট দৈহিক ক্ষতিগুলো সম্পর্কে অধ্যয়ন করুন, কারণ সুবহানাল্লাহ, ভাই ও বোনেরা, সুবহানাল্লাহ, আল্লাহ যা কিছু হারাম করেছেন তা বাস্তবেই হাতে নাতে প্রমাণিতভাবেই আপনার দেহের জন্য ক্ষতিকর। আল্লাহ এমন কোনো কিছু হারাম করেননি যা আপনার জন্য ভালো, এটি আমাদের প্রতি আল্লাহর একটি রহমত। আপনি কি মনে করেন কোনো কারণ ছাড়াই অহেতুক কোনো জিনিসকে হারাম করা হয়েছে? পক্ষান্তরে আল্লাহ বলেছেন,
ইউহিল্লু লাহুমুত তাইয়িবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়িস,
আল্লাহ পবিত্র ও উত্তম জিনিসগুলোকে হালাল করেছেন আর হারাম করেছেন খবিস জিনিসগুলো, যা নোংরা, যা অপবিত্র। আল্লাহ বিষকে হারাম করেছেন, যাই নিষিদ্ধ তাই বিষাক্ত, যাই নোংরা তাই ধ্বংসাত্মক তাই ক্ষতিকর।
বাংলাভাষী মুসলিমদের জন্য নিজেদের ভাষায় ইসলামের গভীর ও গবেষণামূলক জ্ঞান অর্জন করার সুযোগ এখনও অনেক সীমিত, কিন্তু বর্তমান যুগে যখন চারপাশ থেকে নানামুখী ঐতিহাসিক, ধর্মতাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক প্রশ্ন ধেয়ে আসছে, তখন ইসলামের গভীর ও সঠিক ব্যাখ্যা জানাটা আমাদের ঈমান টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। আর ঠিক এই কারণেই আমাদের শায়েখ ইয়াসির কাজী বাংলা চ্যানেলের পথচলা। আমরা শায়েখ ইয়াসির কাজীর গভীর গবেষণাধর্মী লেকচারগুলো অত্যন্ত যত্ন সহকারে সঠিক ও প্রাঞ্জল বাংলায় অনুবাদ এবং ডাবিং করছি, যেন যারা গুরুত্বের সাথে দিনের ইলম অর্জন করতে চান তাদের কাছে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সহজে পৌঁছে যায়। এই ধরনের বড় প্রজেক্টের পেছনে রয়েছে দীর্ঘ সময়, নিখুঁত অনুবাদ এবং প্রোডাকশন খরচ। যারা এই কাজগুলো থেকে নিয়মিত উপকৃত হচ্ছেন তারা যদি এগিয়ে না আসেন, তবে আমাদের এই কাজ সামনে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই দিনই প্রজেক্টটিকে টেকসই করতে আজই আমাদের একজন প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন। আপনার এই মেম্বারশিপ আমাদের কাজকে সচল রাখবে, আর এর বিনিময়ে আপনি পেয়ে যাবেন প্রতিটি লেকচারের রেফারেন্স সহ স্টাডি নোটস, ইন্টারনেট ছাড়াই যে কোনো সময় শোনার জন্য অফলাইন MP3 ডাউনলোডের সুবিধা। আপনার এই মেম্বারশিপ কেবল একটি কন্ট্রিবিউশন নয়, বরং এটি ইলম প্রসারের মাধ্যমে আপনার জন্য একটি চমৎকার সাদাকা জারিয়া হয়ে থাকবে। এই চ্যানেলটি যদি আপনার উপকারে এসে থাকে তবে এখনই ভিডিওর নিচের লিংকে ক্লিক করুন, আপনার প্ল্যানটি বেছে নিয়ে আজই প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন।
ভাই ও বোনেরা, আমি হলফ করে বলতে পারি যে কোনো মনোচিকিৎসক এবং এই বিষয়ে কাজ করা যে কোনো গবেষক এই সত্যটা খুব ভালো করেই জানেন। মদের সমস্যাগুলো একটু খুঁজে দেখুন। এই দেশে আমেরিকায় 120 বছর আগে মদ নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এই দেশ মদ নিষিদ্ধ করতে চেয়েছিল, এমনকি সংবিধানে পর্যন্ত সেটা লেখা হয়েছিল, কারণ তারা বুঝেছিল এটা কত ভয়ঙ্কর। এই মদ কত মৃত্যুর কারণ, ক্যান্সারের এক নাম্বার কারণ, সড়ক দুর্ঘটনার সেই ভয়াবহ পরিসংখ্যান, অপচয় হওয়া অর্থের হিসাব সব তাদের সামনে ছিল। জুয়ার ক্ষতিগুলোর দিকে দেখুন, জুয়ায় আসক্তির পরিণতি দেখুন, পর্নোগ্রাফির ক্ষতিগুলো দেখুন। পর্নোগ্রাফি সংসার ধ্বংস করে দেয়, দাম্পত্য জীবনকে ভেঙে চুরমার করে দেয়। আমি একদম খোলাখুলিভাবেই বলছি, যেসব অবিবাহিত তরুণ এতে আসক্ত হয়ে পড়েছেন, প্রথমত আল্লাহকে ভয় করুন, আর দ্বিতীয়ত উপলব্ধি করুন যে এই আসক্তি কিন্তু আপনার ভবিষ্যৎ সংসারটাকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। পড়ুন, পর্নোগ্রাফির ক্ষতি নিয়ে টেট টকশোগুলো শুনুন। এই আসক্তি আপনাকে এমন এক অক্ষমতার দিকে নিয়ে যেতে পারে যে একজন বাস্তব রক্তমাংসের মানুষের সাথে আপনি ভালোবাসা আর দাম্পত্য সুখ খুঁজে পাবেন না, কারণ আপনার সমস্ত আসক্তি একটি কাল্পনিক মানুষকে ঘিরে। এমনকি এই আসক্তির কারণে আপনি হয়তো কোনো একদিন বাবাই হতে পারবেন না। ভয়ঙ্কর না কথাটা? অন্তর কেঁপে ওঠে না? এই পথে হাঁটতে থাকলে আপনি হয়তো কোনোদিন বাবা হতে পারবেন না। আমি নিজে এমন একাধিক দম্পতিকে দেখেছি যাদের সংসার এই সমস্যার কারণে ভেঙে গেছে। স্ত্রী এসে বলে স্বামীর হক আদায় করার সামর্থ্য তার নেই, এই সংসার টিকবে কিভাবে? আল্লাহ যা কিছু হারাম করেছেন তার প্রত্যেকটিরই শারীরিক ক্ষতি আছে। এটা শুধুমাত্র আধ্যাত্মিক ব্যাপার না, শুধুমাত্র বিমূর্ত কোনো ধারণা না, এগুলো আমাদের দেহের জন্য সরাসরি বিপজ্জনক। আত্মার কথা তো বলাই বাহুল্য, তাই অধ্যয়ন করুন, পড়ুন, পড়ুন, আরও পড়ুন, মুখস্থ করুন, এমনকি অমুসলিমদের আলোচনাও শুনুন, যারা বলে যেই আসক্তির সাথে আপনি লড়ছেন সেটা কতটা বিপজ্জনক। তাহলে এক নম্বর পদক্ষেপ হল নিয়ত, দুই নম্বর পদক্ষেপ জ্ঞান, আর এই জ্ঞান প্রথমত আধ্যাত্মিক এবং দ্বিতীয়ত শারীরিক। অর্থাৎ আপনি যে জিনিসে আসক্ত তার ফলে সৃষ্ট স্বাস্থ্যগত সমস্যাগুলো সম্পর্কে ভালোভাবে জানা। তৃতীয় পদক্ষেপ, আসক্তির বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম আরেকটি উপায় হল, মনোবিজ্ঞানীদের মতে আপনার নিজের সাথে আল্লাহর অথবা নিজের সাথে নিজের বিবেকের, যারা ধর্মবিশ্বাস করে না তারা বিবেকের কথা বলে, কিন্তু আমরা বলবো আপনার ও আল্লাহর মাঝে এমন একটা বোঝাপড়া থাকা উচিত যেখানে আপনি নিজেই নিজের কাজের জন্য পুরস্কার ও ভারসাম্য এবং পুরস্কার ও শাস্তির মানদণ্ড নির্ধারণ করে নেবেন, একটা বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করবেন। যেমন আমি যদি এক মাস এই পাপ থেকে বিরত থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ নিজেকে পুরস্কৃত করব। হালাল এমন একটা জিনিস কিনব যেটা আমার কাছে ছিল শখের বস্তু, কিন্তু এতদিন কেনার সামর্থ্য হয়নি। এক মাস বিরত থাকার পুরস্কার হিসেবে আমি নিজেকে এটা কিনে দেব। আর যদি সেই পাপে জড়িয়ে যাই তাহলে নির্দিষ্ট পরিমাণ টাকা জরিমানা দেব দান হিসেবে প্রতিবার যখনই সেই পাপে জড়িয়ে পড়ব। তবে খেয়াল রাখবেন, এই পুরস্কার আর জরিমানা দুটোই হতে হবে বাস্তবসম্মত, গায়ে লাগার মতো কষ্টকর অথবা আনন্দ পাবার মতো উপভোগ্য, কিন্তু সীমার অতিরিক্ত নয়। কারণ আপনি যদি বলেন প্রতিবার পাপ করলে আমি $10,000 দান করব, এরপর সত্যি যখন পাপটা হয়ে যাবে তখন বলবেন এটা তো সম্ভব না, না বরং আপনি আল্লাহর কাছে একটা শপথ, একটা অঙ্গীকার করবেন আর নিজের উপর এমন একটা জরিমানা ধার্য করবেন যা গায়ে লাগার মতো যথেষ্ট, কিন্তু এতটা নয় যে পরে বলবেন আমি এটা পারবো না, আল্লাহ মাফ করুন। কারো জন্য সেটা হতে পারে $100, কারো জন্য $1,000, আর আপনি যদি একজন ছাত্র হন, টিউশনি করে যাকে চলতে হয়, আপনার জন্য হয়তো $10 অনেক। নিজেকে বলুন, যতবার আমি এই পাপ করব আল্লাহর কাছে ওয়াদা করছি ততবারই $10 করে ফি সাবিলিল্লাহ দান করব। $100, $1,000 যাই হোক তা যেন গায়ে লাগে, কিন্তু আবার আপনাকে পথে বসিয়েও না দেয়। পুরস্কারের বেলায়ও একই কথা, হালাল পুরস্কার, আর প্রসঙ্গক্রমে হারাম কাজ না করে, হারামের পেছনে সময় নষ্ট না করে, হারামের পেছনে টাকা নষ্ট না করে যে টাকাটা জমাবেন সেটা দিয়ে তো শখের জিনিস কিনতেই পারেন। একটা ভালো ঘড়ি হোক বা পছন্দের যে কোনো কিছু, এমন কিছু যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন, মন খুলেই কিনবেন, বলবেন এটা আমি নেবই। মূল কথা হলো, পরের বার যখন পাপের তাড়না আসবে, পরের বার যখন শয়তান আসবে একা বসে আছেন আর ওয়াসওয়াসা শুরু হয়েছে, তখন নিজেকে মনে করিয়ে দেবেন, আরে আমি তো নিজের জন্য ওই এক মাসের ঘড়ির চুক্তিটা করেছি, 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ আর মাত্র 2 সপ্তাহ, তারপরই আমি আমার পছন্দের জিনিসটা পাবো, জরিমানাও দিতে হবে না। ঘৃণ্য এই পাপের তুলনায় $1,000 অনেক বেশি, এটা অনেক বেশি। আপনি তো আল্লাহর কাছে শপথ করেছেন, এখন সেটা পালন করতেই হবে, তাই আপনি জানেন পাপটা করলেই জরিমানা দিতে হবে। তখন নিজেকে বলবেন, না জরিমানাটা অনেক বেশি, একটু সবর করি। এরপর নিজের মনটাকে অন্যদিকে সরিয়ে নেবেন, কারণ এই পুরস্কার আর জরিমানার বিষয়টা ততক্ষণে একটা ব্যাঘাত তৈরি করে ফেলেছে, সেটাই তো লক্ষ্য। ওই মুহূর্তের ব্যাঘাতটুকুই যথেষ্ট, যেন অন্য কিছু করার ফুসরত পেয়ে যান। উঠে দাঁড়ান, বাইরে গিয়ে একটু হেঁটে আসুন, প্রিয় কাউকে ফোন করুন, কোনো বন্ধুর সাথে কথা বলুন, কিছু একটা করুন যাতে মনটা পাপ কাজ থেকে সরে যায়। আর এই সুযোগটুকু পেলেন কিভাবে? কারণ আপনি নিজের মাথার ভেতরে একটা পুরস্কার বসিয়ে রেখেছেন, আপনার আর মহান আল্লাহর মাঝে একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করলেন। এটা ছিল 3 নম্বর পদক্ষেপ, আসক্তির বিরুদ্ধে লড়াই করার 4 নম্বর পদক্ষেপ। 4 নম্বর পদক্ষেপ হল, আপনার জীবনে এমন একজন প্রিয়জন বা ঘনিষ্ঠ বন্ধুকে টেনে আনুন যার কাছে মন খুলে সব বলা যায়, সে হবে আপনার আধ্যাত্মিক পরামর্শদাতা, আপনার পথপ্রদর্শক। ধরুন মাদকাসক্তির সাথে লড়াই করছেন আর আপনি বিবাহিত, স্ত্রীকে বলবেন, শোনো তোমার সাথে একটা বিষয় শেয়ার করছি, আমি অমুক অমুক কাজ করি, শুধু তোমাকেই বলছি, আমি ভীষণ লজ্জিত, কিন্তু তোমার সাহায্য আমার প্রয়োজন, কারণ আমার পাশে আরেকজন রক্তমাংসের মানুষ দরকার। হ্যাঁ আল্লাহ তো আছেনই, কিন্তু মাঝে মাঝে আমার ইমান দুর্বল হয়ে পড়ে, মাঝে মাঝে পা পিছলে যায়, আমার এমন একজন প্রিয় মানুষ দরকার যে হবে আমার সান্ত্বনা, আমার অবলম্বন। জীবনসঙ্গী থাকলে ইনশাআল্লাহ এই কাজের জন্য জীবনসঙ্গী সবচেয়ে উপযুক্ত, আর বিবাহিত না হলে কোনো ঘনিষ্ঠ বন্ধু, চাচাতো মামাতো ভাই বা এমন কেউ যাকে আপনি বিশ্বাস করেন যে আপনার পাশে থাকবেই, তার কাছে গিয়ে বলুন, শোনো তোমার সাহায্য আমার প্রয়োজন। সেই মানুষটা আপনার সাথে বসবে আর রীতিমতো তালিকা করে একটা একটা করে দেখাবে, আচ্ছা তোমার দুর্বলতার জায়গাগুলো কোথায়, তোমার ফোনে এই যে নাম্বারটা যে তোমাকে মাদক সরবরাহ করে, এক্ষুনি এটা ডিলিট করে দিচ্ছি, নাম্বারটি তোমার মুখস্থ নেই, যোগাযোগেরও পথ শেষ, কম্পিউটার নিয়ে একা থাকলে খারাপ কিছু ঘটে, আচ্ছা তোমার কম্পিউটারটা ড্রয়িং রুমে সরিয়ে দিচ্ছি। সেই মানুষটা আপনাকে এমন সব বাস্তব হাতে কলমে পরামর্শ দেবে। অশ্লীল কোনো কিছু দেখার অভ্যাস থাকলে সেই মানুষটা আপনার কম্পিউটারে বিশেষ সফটওয়্যার ইনস্টল করে দেবে। বহু কোম্পানির এমন অনেক সফটওয়্যার আছে, কিছু তো একেবারে ফ্রি, আর পাসওয়ার্ডটা থাকবে তার কাছে। যখনই খারাপ কিছু দেখতে যাবেন, সফটওয়্যারটি ওই ধরনের সাইটগুলোকে আটকে দেবে। আর সত্যি দরকারি কোনো সাইট হলে তাকে ফোন করতে হবে, সে যাচাই করে পাসওয়ার্ড খুলে দেবে। যদি মদপানের পেছনে টাকা ওরানোর অভ্যাস থাকে, ক্রেডিট কার্ডই যদি হয় পেমেন্টের একমাত্র মাধ্যম, কার্ডটাই স্ত্রীর হাতে তুলে দিয়ে বলুন, তোমার অনুমোদন ছাড়া আমি একটা পয়সাও খরচ করব না। মূল কথা হলো, এমন একজনকে জীবনে টেনে আনছেন যে হবে আপনার বাস্তব নিয়ন্ত্রণ ব্যবস্থা। কারণ বিবেক মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ে, তিন নম্বর পদক্ষেপ ছিল বিবেকের নিরাপত্তা ব্যবস্থা, তিন নম্বর পদক্ষেপ ছিল নিজের ভেতরের নিয়ন্ত্রণ, সেটা তো আছেই, পাশাপাশি চার নম্বর পদক্ষেপে আপনি আনছেন এক বাহ্যিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, এমন একজন মানুষ যে আপনাকে ভালোবাসে, আপনার কল্যাণ চায়, তাই কোনো কিছুর সাথে লড়াই করতে করতে যখন দেখেন সত্যি আর পেরে উঠছেন না, তাহলে একজন বন্ধু, আত্মীয়, প্রিয়জন বা জীবনসঙ্গীকে পাশে আনুন। তাকে সরাসরি বলুন, তোমার সাহায্যই আমার দরকার। আল্লাহ সুবহানাহু তাআলার পরে আর আমি বিশ্বাস করি তুমি বিষয়টা গোপন রাখবে। বিশ্বাস করুন, ইনশাআল্লাহ প্রত্যেকের জীবনেই এমন একজন ভালো মানুষ আছে, প্রত্যেকের জীবনেই এমন কেউ আছে যে আপনাকে এতটাই ভালোবাসে, শুনে হয়তো সে রাগ করবে, বিরক্ত হবে, কিন্তু সে রাগটাকেই সে ভালোবাসায় পরিবর্তিত করে বলবে, আমি তোমাকে আগলে রাখবো, আমি দেখে রাখবো, তুমি যেন আর এই গর্তে না পড়ো। আর এর ফলে আপনি আরও ভালো মানুষ হয়ে উঠবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎসঙ্গী গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সৎসঙ্গী হল সুগন্ধি বহনকারীর মতো, তার সান্নিধ্যে থাকলে আপনি সুবাসিত হবেন। আর অসৎসঙ্গী হল আগুনে ফু দেয়া কামারের মতো, অসৎসঙ্গী হল কামারের মতো, তার সান্নিধ্যে থাকলে আপনার পতন হবেই। তাই আপনার সেই সঙ্গী, সেই প্রিয় মানুষটা আপনাকে বলবে, শোনো, তোমার জীবনে ওই লোকগুলো আছে না, ওদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, ওরা তোমার উপর খারাপ প্রভাব ফেলছে, ওদের বাসায় গেলেই তুমি মদ ধরো, ওই জায়গায় গেলেই গাঁজা টানতে শুরু করো, এসব বন্ধ করতে হবে। আপনি নিজে যা দেখতে পান না সেই মানুষটা তা দেখতে পাবে, আর সে এতটা সাহসী ও স্পষ্টভাষী হবে যে আপনার উপর নজর রাখবে, নিশ্চিত করবে যেন ওই পথে পা না বাড়ান, আর বাস্তব কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থাও বসিয়ে দেবে। এই হলো চার নম্বর পদক্ষেপ। পাঁচ নম্বর পদক্ষেপ, পুনরায় পাপে ফিরে যাওয়াটা প্রায় অনিবার্য, একেবারে এক ঝটকায় সব ছেড়ে দিয়ে প্রথম চেষ্টাতেই সেরে ওঠা বেশ কঠিন, ভীষণ কঠিন। প্রকৃত আসক্তি, সত্যিকারের আসক্তি থেকে চূড়ান্তভাবে মুক্ত হতে বহুবার চেষ্টা করতে হয়, তাই পুনরায় পাপ ঘটে গেলে আশা হারাবেন না, আবার একদম শুরু থেকে শুরু করুন। আবার পাপ ঘটে গেলে আবার শুরু করুন, আবারও যদি পাপ ঘটে যায় আবারও শুরু করুন। আপনি কতবার তওবা করবেন তার জন্য কোনো কাউন্টডাউন চলছে না। আপনার বিরুদ্ধে যে একটিমাত্র ঘড়ি টিকটিক করে চলছে সেটা মোটেও পরোয়া করে না আপনি কতবার পাপ করেছেন, সেটা শুধু দেখে। মৃত্যুর ফেরেশতা যখন আসবেন তখন আপনার কাছে খাঁটি তওবা আছে কি না এই কথাটা মনে গেঁথে রাখুন। আল্লাহ আপনার অতীত আর পাপের সংখ্যার দিকে তাকান না, সব কিছুর ফয়সালা হবে একটা জিনিস দিয়ে, মৃত্যুর ফেরেশতা যখন আসবেন তখন আপনি তওবার অবস্থায় আছেন কিনা। বনী ইসরাইলের সেই লোকটির কথা ভাবুন যে একশোটা মানুষ খুন করেছিল, গণহত্যাকারী, এরপর সে আল্লাহর কাছে তওবা করল, খাঁটি আন্তরিক তওবা, তখন আল্লাহ তার সেই পাপ ক্ষমা করে দিলেন, কারণ সে খাঁটি তওবা করেছিল আর মৃত্যুর ফেরেশতা এসেছিলেন ঠিক তওবার অবস্থাতেই। আল্লাহ গণনা করেন না আপনি কতবার পাপ করেছেন, গুনাহের পরিমাণের প্রতি আল্লাহ ভ্রুক্ষেপ করেন না, আপনার তওবাটা কতটা নিখাদ সেটাই আল্লাহর বিবেচ্য বিষয়। তাই যতবার পুনরায় পাপটি করে ফেলেন ফিরে আসবেন, আবার নতুন করে শুরু করবেন, যতবারই গুনাহে পতিত হন না কেন আশা ছাড়বেন না, আবার উঠে দাঁড়ান, গায়ের ধুলো ঝেড়ে ফেলবেন, আবারও হাঁটতে শুরু করবেন, এটাই মুক্তির একমাত্র আশা। ছয় নম্বর পদক্ষেপ, প্রিয় ভাই ও বোনেরা, কোনো পাপের কারণে শয়তানকে কখনো আপনার এবং অন্য কোনো নেক আমলের মাঝখানে দাঁড়াতে দেবেন না। আবারও বলছি, কোনো পাপের কারণে শয়তানকে কখনো আপনার এবং অন্য কোনো নেক আমলের মাঝখানে আসতে দেবেন না, এটা শয়তানের সবচেয়ে কার্যকর কৌশলগুলোর একটা, অথচ ভেবে দেখলে এটাই তার সবচেয়ে দুর্বল চাল। শয়তান এসে বলে, ও তুমি, তুমি মসজিদে নিয়মিত হবে, অথচ গোপনে এই কাজ করো, তুমি ভালো কিছু করবে, দান সদগা করতে যাচ্ছ, এসব করার তুমি কে, হারামের পেছনে তো টাকা উড়াও, আর এখন ভাবছো আল্লাহ তোমার দানের টাকা কবুল করবেন, তখন আপনি লজ্জা পান, সংকোচে গুটিয়ে যান, অপরাধ বোধে ভোগেন, আর সমাজ থেকে নিজেকে সরিয়ে নেন, ভালো কাজ থেকে সরে যান, স্বেচ্ছাসেবা থেকে সরে যান, এই ভেবে যে এটাই আমার জন্য ভালো, আমি তো পাপী মানুষ, আমার আর ভালো কাজ করে কি লাভ, কি নির্বোধ এই চিন্তা। ওহে পাপি, নেক আমল তো তোমারই বেশি প্রয়োজন, ওহে পাপি, মুত্তাকির চেয়ে নেক আমল তো তোমারই বেশি দরকার, নেক আমল তো তোমারই বেশি প্রয়োজন। শয়তান তোমাকে কিভাবে বোঝাতে পারে আমার ভালো কাজ করা উচিত নয়, আমি ভালো কাজের যোগ্যই নই, বরং উল্টোটা করো, তোমার আসক্তিটাকে ব্যবহার করো, আসক্তিকে এমনভাবে ব্যবহার করো যেন তা আসক্তির বাইরে একটি উত্তম জীবন গড়ার রসদ যোগায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে এটাই তো প্রকৃত তওবাকারী পাপী। মাদকের সাথে লড়ছেন, বারবার পা পিছলে যাচ্ছে, যা পান করা উচিত নয় তাই পান করে ফেলছেন, তাহলে জানেন কি করবেন? একজন নয় দশজন এতিমের দায়িত্ব নিন, যত ঘন ঘন পারেন ওমরায় যান, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করুন, তাহাজ্জুদ পড়ুন, এমনকি যেদিন মদ খেয়ে ফেলেছেন সেদিনও তবুও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং রাতে তাহাজ্জুদে দাঁড়ান, কারণ আপনি তো জানেনই আপনি পাপী, আল্লাহর ক্ষমা আপনার লাগবেই। মুত্তাকি ব্যক্তির চেয়ে আল্লাহর ক্ষমা আপনারই বেশি প্রয়োজন, তাই কখনোই কখনোই পাপকে সুযোগ দেবেন না আপনার আর কল্যাণের দরজার মাঝখানে এসে দাঁড়ানোর জন্য। সত্যি বলতে ওই দরজাটি মুত্তাকি এবং নেককার ব্যক্তির চেয়ে আপনারই বেশি প্রয়োজন। সুতরাং বাড়তি নেক আমল করার জন্য নিজেকে অনুপ্রাণিত করুন, নিভৃতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন, আর পাপকে কখনোই আপনার আর কল্যাণের মাঝে আসতে দেবেন না। সেই বিখ্যাত হাদিসটা জানেন না? এক ব্যক্তি এক নারীর সাথে এমন কিছু করে ফেলেছিল যা করা উচিত না। সে মসজিদে এলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ল, তারপর বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি এমন কাজ করে ফেলেছি যা করা উচিত হয়নি, আল্লাহ এর জন্য যে শাস্তি নির্ধারণ করেছেন আমার উপর তা কার্যকর করুন। একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি উযু করে হেঁটে মসজিদে আসনি? আরেকটি বর্ণনায়, তুমি কি আমাদের সবার সাথে জামাতে নামাজ পড়নি? লোকটি বলল, হ্যাঁ। তিনি বললেন, তুমি কি জানো না আল্লাহ কোরআনে কি বলেছেন?
ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত,
নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়।
ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত,
তুমি পাপ করেছো তারপর অনুতপ্ত হয়েছো, অপরাধ বোধ বুকে নিয়ে এতটা পথ হেঁটে মসজিদে এসেছো, নামাজ পড়েছো এই বিশ্বাসে যে আল্লাহ পাপ ক্ষমা করেন। তুমি একজন তওবাকারীর অন্তর নিয়ে নামাজ পড়েছো, তুমি কি জানো না যে আল্লাহ আজ্জা ওয়াজাল কোরআনে বলেছেন, নেক আমল পাপকে মুছে দেয়। ওহে পাপি, এই আয়াতটি মুখস্থ করে ফেলুন, আমি একজন পাপি, আপনিও একজন পাপি।
ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত,
তাই সেই হতাশা, সেই যন্ত্রণা, সেই অপরাধ বোধ সবটুকু নিন আর সেটাকে কাজে লাগান এমন কিছু করার জন্য যা ওই পাপটা না থাকলে হয়তো আপনি করতেনই না। প্রিয় মুসলিম, এটা খুবই সম্ভব যে যে পাপ থেকে তওবা করছেন সেই পাপই আপনাকে আরও উত্তম এক মানুষে পরিণত করতে পারে। আমাদের নেককার পূর্বসূরীদের মাঝে এমন কত মানুষ ছিলেন, তাদেরই একজন হলেন বিখ্যাত
ফুদাইল ইবনে ইয়াদ।
তিনি ছিলেন রীতিমতো দুর্বৃত্ত, একেবারে মাফিয়া, ভয়ঙ্কর সন্ত্রাসী, রাজপথে ডাকাতি করে বেড়াতেন, যাকে বলা যায় মাফিয়া। অথচ যখন তওবা করলেন, বাকি জীবনে তিনি হয়ে গেলেন একজন আলেম, একজন জাহেদ, একজন আবেদ। আজ যেই তার নাম শোনে তার মনে ভেসে ওঠে শুধু সেই আলেম, সেই আবেদের ছবি, ডাকাতির বছরগুলোর কথা কারোরই মনে নেই, কারণ বাকি জীবন ধরে তিনি সেই অনুশোচনাটাকেই তাকুয়াপূর্ণ জীবনধারার রসদে পরিণত করেছিলেন। ইবনুল কাইয়িম বলেছেন, এটা সম্ভব যে পাপীর পাপই তাকে তাকুয়ার সর্বোচ্চ স্তরে উন্নীত করতে পারে, কেননা সেই পাপ একজন ক্ষুধাভীরু মানুষের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে। তাই কখনোই পাপকে কল্যাণের দরজাগুলো বন্ধ করতে দেবেন না, বরং আরও বেশি ভালো কাজ করতে নিজেকে উদ্বুদ্ধ করুন। আর সর্বশেষ পদক্ষেপ, প্রিয় ভাই ও বোনেরা, 7 নম্বর পদক্ষেপ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না, কখনো আশা ছেড়ে দেবেন না যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, কখনো দোয়া করা বন্ধ করবেন না, ইস্তেগফার কখনো বন্ধ করবেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কখনোই 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 অন্তরে এই অনুভূতিকে ঠাই দিবেন না যে না, আর কোনো আশা নেই, আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। প্রিয় মুসলিম, আল্লাহর প্রতি ঈমান আনা প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাকে ক্ষমা করতে পারবে না এই ধারণা, এই বিশ্বাস বা এই দাবি করাটা আল্লাহর কাছে এত বড় অপরাধ যা এই পৃথিবীর বুকে অন্য কোনো মানুষের প্রতি করা যে কোনো অপরাধের চেয়েও গুরুতর। কারণ কোনো মানুষের বিরুদ্ধে অপরাধ করলে সেটা আপনার আর সেই মানুষটার মধ্যকার ব্যাপার, কিন্তু যখন আপনি বলেন, দাবি করেন, বিশ্বাস করেন আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, তখন আপনি আল্লাহর ক্ষমাশীলতাকেই সীমাবদ্ধ করে দিচ্ছেন, আল্লাহর অসীম ক্ষমাশীলতা ও রহমতের গায়ে সীমানা টেনে দিচ্ছেন। ভেবে দেখুন তো কতটা উদ্ধত, কতটা নির্বোধ হলে একজন মানুষ একটা তুচ্ছ অতি ক্ষুদ্র সৃষ্টি চ্যালেঞ্জ ছুড়ে দেয় আরহামুর রাহিমিনকে, আসমান ও জমিনের সৃষ্টিকর্তাকে, আর বলে আল্লাহ আমাকে ক্ষমা করতে পারবেন না, আপনি কে? আর রহমান এবং আর রহিমের সামনে আপনার সকল পাপের ওজনই বা কতটুকু? উপলব্ধি করতে পারছেন আল্লাহ আমাকে ক্ষমা করতে পারবেন না বলার মধ্যে কত বড় স্পর্ধা লুকিয়ে আছে? আপনি কি মনে করেন আপনি এতই পাপী যে যার কাছ থেকে সমস্ত রহমা উচ্চারিত হয়, যার নামই আর রহমান, তার ভাণ্ডারে আপনার জন্য যথেষ্ট রহমা নেই? তাই প্রিয় মুসলিম, এই দাবি, এই অনুভূতি, এটা আসে শয়তানের কাছ থেকে, এটা শয়তানের পক্ষ থেকে, আমি বড্ড বেশি পাপী, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, এই অনুভূতিটাই আল্লাহর চোখে আরো বড় পাপ, কারণ আপনি আল্লাহকে চ্যালেঞ্জ করে বসছেন। আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে আপনি যত পাপই করতে পারেন তার সবকিছুর চেয়ে এটা বড় পাপ। কখনোই আল্লাহর রহমতের উপর আশা হারাবেন না, সবসময় আল্লাহর দিকে ফিরে আসুন, সবসময় ক্ষমা প্রার্থনা করুন, সবসময় দোয়া করুন, আর এই সত্যটা উপলব্ধি করুন, এটা সম্ভব যে আপনি একজন পাপি, এমনকি মস্ত বড় পাপি, তবুও আপনার ভেতরে এতটা ভালো, এতটা কল্যাণ আছে যে আপনার জান্নাত লাভ করার এবং আল্লাহর ক্ষমা পাবার সম্ভাবনা রয়েছে। বড় পাপি হয়েও স্বয়ং আল্লাহ ও তার রাসূলের কাছ থেকে সার্টিফিকেট পেয়ে যেতে পারেন যে আপনি একজন ভালো মানুষ। বিশ্বাস হচ্ছে না? সহি বুখারির হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোক ছিল, সে সবসময় হাসি ঠাট্টা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হাসাত, কিন্তু সে নিয়মিত মদপানও করত। প্রকাশ্যে মাতলামির অপরাধে তাকে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হতো বেত্রাঘাতের জন্য। একদিন তাকে আনা হল, আরেক সাহাবী বলে উঠলেন,
লা'নাতুল্লাহি আলাইক,
লজ্জা করে না তোমার? আর কতবার তোমাকে আল্লাহর রসুলের সামনে টেনে আনতে হবে? তোমার উপর আল্লাহর লানত, লজ্জা নেই? আর কতবার তুমি আসবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শাস্তির হুকুমটা দিয়েছেন। যিনি লানত দিলেন তার দিকে ফিরে নবীজি বললেন, তুমি কি তোমার ভাইয়ের বিরুদ্ধে শয়তানের পক্ষ নিচ্ছ? তোমার ভাইয়ের বিরুদ্ধে শয়তানের দলে যোগ দিচ্ছ? তুমি কি পরিস্থিতির আরও খারাপ করছো না? প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, যখনই কেউ তার সমস্যা নিয়ে, ব্যক্তিগত সংকট নিয়ে আপনার কাছে আসে আর আপনি বলে বসেন তোমার উপর আল্লাহ লানত, জেনে রাখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আপনার বিপক্ষে। বিবেকবুদ্ধি লোপ পেয়েছে আপনার, মানুষটা সাহায্যের জন্য এসেছে আর আপনি তার সাথে কঠোরতা দেখাচ্ছেন, সে এসেছে একটু সহায়তার আশায় আর আপনি বলছেন তোমার এত বড় সাহস, দূর হও আমার সামনে থেকে। আপনি কি আপনার ভাইয়ের বিরুদ্ধে শয়তানের পক্ষ নিচ্ছেন? সে তো এসেছে পরিশুদ্ধ হতে, পবিত্র হতে, আর আপনি পরিস্থিতিটা আরও খারাপ করে দিচ্ছেন। আপনি কি আপনার ভাইয়ের বিরুদ্ধে শয়তানের পক্ষ নিচ্ছেন? এরপর আল্লাহর নবী আল মুস্তফা আল হাবিব রহমাতুল্লিল আলামিন এই মদ্যপ লোকটা সম্পর্কে কি বললেন জানেন? তিনি বললেন, আল্লাহর শপথ, আমি সাক্ষ্য দিচ্ছি যে সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। সেই মদ্যপ লোকটা, সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। হ্যাঁ, তার একটা পাপ আছে, হ্যাঁ, সে একটা আসক্তির সাথে লড়ছে, হ্যাঁ, তার একটা সমস্যা আছে, কিন্তু তার মধ্যে অনেক ভালোও আছে, আর আমি সাক্ষ্য দিচ্ছি সেই ভালোটুকু তার আছে। লোকটাকে তখন শাস্তি দেয়া হচ্ছে, যখন তাকে শাস্তি দেয়া হচ্ছিল সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। প্রিয় মুসলিম, এই হাদিস যদি আমাকে আশা না দেয়, আপনাকে আশা না দেয়, তাহলে আর কোন জিনিসটা আশা প্রদান করবে? আমরা সবাই তো ওই লোকটার মতোই, আমাদের সবারই পাপ আছে, সবাই এর জন্য সংগ্রামরত, সবার ভেতরেই কিছু দানব আছে যাদের সাথে আমরা যুদ্ধ করে চলছি। কিন্তু ইনশাআল্লাহ আমরা যদি প্রচেষ্টা চালাই, নামাজ পড়তে থাকি, ইস্তেগফার করতে থাকি, সেই পাপের ক্ষতিপূরণ দিতে থাকি এমন সব নেক আমল দিয়ে যা এমনিতে হয়তো করতামই না, তাহলে হয়তো আমরাও সেই অবস্থায় পৌঁছতে পারবো যে হ্যাঁ, আমার কিছু পাপ আছে, হ্যাঁ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ এটাও দেখবেন আমার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, রাসূলের প্রতি ভালোবাসা আছে, আর মহান আল্লাহ সেই পাপগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহ কোরআনে বলেছেন,
কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ।
হে আমার বান্দারা, যারা নিজেদের বিরুদ্ধে পাপ করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন, সমস্ত পাপ, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহ আপনার পাপগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহ আমাকে ও আপনাদেরকে কোরআনের মাধ্যমে বরকতদান করুন, তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তার আয়াতগুলো উপলব্ধি করে এবং সারাটি জীবন ধরে তার বিধানসমূহ মেনে চলে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আপনারাও ক্ষমা চান, নিশ্চয়ই তিনি আল গফুর আর রহমান।
الحمد لله الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وبعد
প্রিয় মুসলিম, এই ছিল সেই সাতটি পয়েন্ট যা আমি এই খুতবায় সংক্ষেপে তুলে ধরলাম। শেষ করার আগে একটি হাদিস উল্লেখ করা জরুরি ও উপকারী মনে করছি, যা আমাদের সকলের জন্য ভীষণ ভীষণ অনুপ্রেরণাদায়ক। তাবারানি ও বাইহাকি শরীফে বর্ণিত আছে একটি সহিহ হাদিস। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মা মিন আবদিন মুমিনিন ইল্লা ওয়ালাহু যামবুন ইয়াতাজুহু।
এমন কোন ইমানদার নেই, অথবা এভাবেও অনুবাদ করা যায়, কত শত ইমানদার আছে যাদের এমন একটা পাপ আছে যেটাতে তারা আসক্ত। এটা হাদিসের ভাষা, এমন এক গুণা যা তার অভ্যাসে পরিণত হয়েছে, একটি পাপ যা তাকে অবিরাম ভোগাচ্ছে, মাঝে মাঝেই বা কোনো উপলক্ষ পেলেই সে হোঁচট খেয়ে এই পাপের ফাঁদে পড়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আও যামবিন হুয়া মুকীমুন আলাইহি লা ইউফারিকুহু হাত্তা ইউফারিক আদ-দুনিয়া।
অথবা এমন এক পাপ যেটাতে সে আসক্ত, আর দুনিয়া ছাড়ার আগ পর্যন্ত সে সেই পাপ কাজ ছাড়ে না। অর্থাৎ এমনও হতে পারে একজন ইমানদারের এমন একটা পাপ আছে যা সে মাঝে মাঝে করে ফেলে, এমনকি দুনিয়া ছাড়ার আগ পর্যন্ত অনবরত তা করতেই থাকে। আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশার বাণী শোনালেন,
ওয়া ইন্নাল মুমিনা খুলিকা মুফাত্তানান তাওয়াবান নাসাআ ইযা যুক্কিরা যাকার।
নিশ্চয়ই মুমিনকে সৃষ্টি করা হয়েছে, তিনি তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করলেন,
মুফাত্তানা
সবসময় ফিতনার শিকার, আশঙ্কাজনক অবস্থা, একটার পর একটা ফিতনা আসতেই থাকে আর প্রতিটাই আমাদের জন্য পরীক্ষা। ফিতনা বিভিন্ন রকম হতে পারে, নিত্য নতুন ফিতনার উদ্ভব ঘটে, ফিতনা ইমানদারদের মাঝেই ঘটে এবং ইমানদারদের উপরেই আপতিত হয়, তো আমাদেরকে কেন্দ্র করেই ফিতনার উদ্ভব হয়। বারবার তওবাকারী, ফিতনার পরে সে তওবা করে, প্রতিটা ফিতনার পরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাবর্তন করে। বারবার ভুলে যায়, কি ভুলে যায়? আল্লাহকে দেয়া ওয়াদা ভুলে যায়, আল্লাহর বিধান ভুলে যায়, ভুলে যায় যে সে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিল আর ওই পাপে ফিরবে না। নাসাআন, সে বারবার ভুলে যায়। এই ভুলে যাওয়ার অর্থ হল তার পা পিছলে যায়। আল্লাহ যেমন কোরআনে বলেছেন, আমি আদমের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম
ফানাসিয়া,
কিন্তু সে ভুলে গেল। এই ভুলে যাওয়া মানে আক্ষরিক অর্থে ভুলে যাওয়া নয়, এর অর্থ সে অঙ্গীকারের গুরুত্ব ও তার ভয়াবহতার কথা ভুলে গিয়েছিল। সে জানতো এটা হারাম, তবুও পাপ কাজটি করে ফেললো। আমাদের পিতা আদম আলাইহিসসালামই তো আমাদের আদর্শ, দিন শেষে তিনিই তো আমাদের পিতা, তিনি আমাদের পিতা। আদম আলাইহিসসালামকে বলা হয়েছিল সবকিছু হালাল, শুধু একটা গাছ হারাম, তবুও তিনি সেই গাছের কাছেই গেলেন, তার ফল খেলেন, কিন্তু তবুও আল্লাহ তাকে ক্ষমা করলেন। এটাই আমাদের জন্য আদর্শ অবস্থা। মাঝে মাঝে আমাদের পদস্খলন ঘটে, শয়তান এসে আমাদের পা পিছলে দেয়, তাই বারবার আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। যেমনটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তাকে মনে করিয়ে দেওয়া হয় এটা পাপ, যখন তাকে আল্লাহর দিকে ফিরে আসার কথা স্মরণ করিয়ে দেওয়া হয় জাকারা, সে জেগে উঠে, সেই স্মরণটুকু বুকে ধারণ করেই সে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করে। অতএব ভাই ও বোনেরা, আজকের এই খুতবার সার কথাটি খুব সহজ। পাপ যাই হোক না কেন, একজন ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করুন আর অবিরাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকুন, সেই পাপটাকে জয় করার চেষ্টা করুন, আত্মশুদ্ধির এই সংগ্রামের পথে বেশি বেশি দান করুন, নেক আমল বাড়িয়ে দিন এবং অতিরিক্ত নামাজ ও জাকাত সদগায় নিজেকে নিয়োজিত করুন। হতেও পারে যে এভাবেই আপনি আপনার সেই পাপকে জয় করে ফেলবেন। আর যদি পাপকে জয় করতে নাও পারেন, পাপের বিরুদ্ধে এই লড়াই এবং ভালো মানুষ হওয়ার এই নিরন্তর সাধনার মাঝেই নিহিত আছে আমাদের মুক্তির আলো, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের জীবন, যার শ্রেষ্ঠ উদাহরণ। আমি দোয়া করছি আপনারাও আমার সাথে দোয়ায় শরীক হন।
اللهم اني داع فامنوا اللهم لا تدع في هذا اليوم ذما الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا عسيرا الا يسرته اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم من ارادنا او اراد الاسلام والمسلمين بسوء فاشغله بنفسه واجعل تدميره وفي تدبيره يا قوي يا عزيز عباد الله إن الله تعالى أمركم بأمر بدأ به بنفسه وثنى بملائكة قدسه وثلث بكم أيها المؤمنون من جنه وإنسه فقال عز من قائل عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك وأنعم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين عباد الله إن الله تعالى يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العظيم يذكركم واشكروه يزد لكم ولذكر الله تعالى أكبر وأقم الصلاة
বাংলা ভাষী মুসলিমদের জন্য নিজেদের ভাষায় ইসলামের গভীর ও গবেষণামূলক জ্ঞান অর্জন করার সুযোগ এখনও অনেক সীমিত কিন্তু বর্তমান যুগে যখন চারপাশ থেকে নানামুখী ঐতিহাসিক ধর্মতাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক প্রশ্ন ধেয়ে আসছে তখন ইসলামের গভীর ও সঠিক ব্যাখ্যা জানাটা আমাদের ইমান টিকিয়ে রাখার জন্য অপরিহার্য আর ঠিক এই কারণেই আমাদের শায়েখ ইয়াসির কাজী বাংলা চ্যানেলের পথচলা আমরা শায়েখ ইয়াসির কাজীর গভীর গবেষণাধর্মী লেকচারগুলো অত্যন্ত যত্ন সহকারে সঠিক ও প্রাঞ্জল বাংলায় অনুবাদ এবং ডাবিং করছি যেন যারা গুরুত্বের সাথে দিনের ইলম অর্জন করতে চান তাদের কাছে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সহজে পৌঁছে যায় এই ধরনের বড় প্রজেক্টের পেছনে রয়েছে দীর্ঘ সময় নিখুঁত অনুবাদ এবং প্রোডাকশন খরচ যারা এই কাজগুলো থেকে নিয়মিত উপকৃত হচ্ছেন তারা যদি এগিয়ে না আসেন তবে আমাদের এই কাজ সামনে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে এই দিনই প্রজেক্টটিকে টেকসই করতে আজই আমাদের একজন প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন আপনার এই মেম্বারশিপ আমাদের কাজকে সচল রাখবে আর এর বিনিময়ে আপনি পেয়ে যাবেন প্রতিটি লেকচারের রেফারেন্স সহ স্টাডি নোটস ইন্টারনেট ছাড়াই যে কোনো সময় শোনার জন্য অফলাইন MP3 ডাউনলোডের সুবিধা আপনার এই মেম্বারশিপ কেবল একটি কন্ট্রিবিউশন নয় বরং এটি ইলম প্রসারের মাধ্যমে আপনার জন্য একটি চমৎকার সাদাকাহ জারিয়া হয়ে থাকবে এই চ্যানেলটি যদি আপনার উপকারে এসে থাকে তবে এখনই ভিডিওর নিচের লিঙ্কে ক্লিক করুন আপনার প্ল্যানটি বেছে নিয়ে আজই প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন